শ্রোতা ভাই বোনেরা, এখন শুনবেন সূরা বাকারার 207 থেকে 209 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান ইয়াশ نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو فَإِنْ زَلَلْتُمْ مِنْ بَعْدِ مَا جَاءَتْكُمُ الْبَيِّنَاتُ فَاعْلَمُوا أَنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ فَإِنْ زَلَلْتُمْ مِنْ بَعْدِ مَا جَاءَتْكُمُ الْبَيِّنَاتُ فَاعْلَمُوا أَنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم অন্যদিকে মানুষের মধ্যে এমন লোকও আছে আল্লাহর সন্তুষ্টি লাভের অভিযানে যে নিজের প্রাণ উৎসর্গ করে এই ধরনের বান্দার উপর আল্লাহ অত্যন্ত স্নেহশীল ও মেহেরবান হে ইমানদারগণ তোমরা পুরোপুরি ইসলামে প্রবেশ করো এবং শয়তানের অনুসারী হয়ো না কেননা সে তোমাদের প্রকাশ্য শত্রু তোমাদের কাছে যে সুস্পষ্ট ও দ্ব্যর্থহীন হিদায়াত এসে গেছে তা লাভ করার পরও যদি তোমাদের পদস্খলন ঘটে তাহলে ভালোভাবে জেনে রাখো আল্লাহ মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাময় সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম শ্রোতবন্ধুরা অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন firsttoday.ir/bn ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/farstodaybn। ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/farstodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে radiotehran1982@gmail.com। তো শ্রোতাবন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠানমালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। ইসলাম ও শিশু অধিকার। প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। ইসলাম ও শিশু অধিকার শীর্ষক ধারাবাহিকের আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
এবং আমি আক্তার জাহান।
গত আসরে আমরা বলেছি, শিশু অধিকারকে গুরুত্ব দিয়ে এরই মধ্যে বহু আন্তর্জাতিক সনদ পাশ করা হয়েছে। আন্তর্জাতিক সনদগুলো দুই ধরনের। এর একটি হল সাধারণ সনদ, যেখানে সাধারণ মানবাধিকারের কথা বলার পাশাপাশি শিশু অধিকারের প্রসঙ্গ টানা হয়েছে। দ্বিতীয়টি হল বিশেষ সনদ, যেখানে বিশেষভাবে কেবল শিশুদের অধিকারের কথা বলা হয়েছে। গত আসরে আমরা সাধারণ সনদ নিয়ে আলোচনা করেছি, আজ শিশু অধিকার বিষয়ক বিশেষ সনদ নিয়ে কথা বলব। আশা করি আসরের শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন।
শিশু অধিকার বিষয়ক প্রথম আন্তর্জাতিক সনদ হচ্ছে শিশু অধিকার সনদ। ১৯২৪ সালে জেনেভায় এক আন্তর্জাতিক সম্মেলনের মাধ্যমে বিশ্বব্যাপী শিশুদের অধিকার সংরক্ষণের জন্য শিশু অধিকার ঘোষণা করা হয়। এরই ধারাবাহিকতায় ১৯৫৯ সালের ২০ নভেম্বর জাতিসংঘের শিশু অধিকার সনদ পাশ হয়। এই সনদকে কখনো কখনো জেনেভা সনদ নামেও অভিহিত করা হয়। ১৯৫৯ সালে জাতিসংঘে গৃহীত এই সনদের ভূমিকায় বলা হয়েছে, শিশুরা যেহেতু মানসিক ও দৈহিকভাবে অপরিণত, সেহেতু জন্মের আগে ও পরে তাদের জন্য বিশেষ পরিচর্যা প্রয়োজন এবং তাদের প্রতি বিশেষ নজর দেওয়া জরুরি। পাশাপাশি তাদের জন্য যথাযথ আইনি সহযোগিতা প্রয়োজন। এরপর আরও বলা হয়েছে, প্রত্যেক মানব সন্তান শিশুকালে যাতে সুখে থাকতে পারে এবং স্বাধীনতা ও অধিকার ভোগ করতে পারে, সে লক্ষ্যেই জাতিসংঘ সাধারণ পরিষদ এই সনদ অনুমোদন করেছে।
১৯৫৯ সালে সনদটি পাশ হওয়ার ফলে জাতিসংঘের সদস্য দেশগুলো শিশু অধিকার রক্ষাকে বিশেষ গুরুত্ব দিতে শুরু করে। এর ভিত্তিতে অনেক দেশ নিজেদের আইন ও নীতিমালায় পরিবর্তন আনে। শিশু অধিকার সনদ পাশের পর এ সংক্রান্ত আন্তর্জাতিক কনভেনশন প্রণয়নের চেষ্টাও জোরদার হয়। এরই ধারাবাহিকতায় দীর্ঘদিনের আলোচনার পর ১৯৮৯ সালের ২০ নভেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে শিশু অধিকার কনভেনশন পাশ হয়। এর বাস্তবায়ন শুরু হয় ১৯৯০ সালের ২ সেপ্টেম্বর থেকে। ইরান ও বাংলাদেশ সহ বিশ্বের ১৮৯টি দেশ এই কনভেনশনে সই করেছে। এটিও হচ্ছে শিশু অধিকার বিষয়ক একটি বিশেষ সনদ।
শিশুরা সর্বত্র বৈষম্যহীনভাবে ভোগ করতে পারে এমন কিছু মৌলিক মানবাধিকারের কথা এতে বলা হয়েছে, যেমন বেঁচে থাকার অধিকার, মত প্রকাশের অধিকার, পূর্ণমাত্রায় বিকাশের অধিকার, কুপ্রভাব, নির্যাতন ও শোষণ থেকে নিরাপদ থাকার অধিকার, পারিবারিক, সাংস্কৃতিক ও সামাজিক জীবনে পুরোপুরি অংশগ্রহণের অধিকার। কনভেনশনে বর্ণিত প্রতিটি অধিকার প্রত্যেক শিশুর মানবিক মর্যাদা ও সুষম বিকাশের জন্য অপরিহার্য বলে উল্লেখ করা হয়েছে। 2000 সালে জাতিসংঘ সাধারণ পরিষদে 2টি ঐচ্ছিক প্রোটোকল গৃহীত হয়। কনভেনশনে যুক্ত হওয়া 2টি ঐচ্ছিক প্রোটোকলের একটি হচ্ছে সামরিক সংঘাতে শিশুদেরকে ব্যবহার সংক্রান্ত এবং দ্বিতীয়টি হচ্ছে শিশু বিক্রি ও শিশুদের পতিতাবৃত্তি সংক্রান্ত।
যাই হোক, শিশু অধিকার কনভেনশন অনুযায়ী শিশু অধিকার রক্ষায় সবচেয়ে বেশি দায়িত্বপ্রাপ্ত হচ্ছেন শিশুর বাবা মা। কনভেনশনের স্বাক্ষরকারী দেশগুলো 18 নম্বর ধারায় এই বলে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন যে শিশুর বিকাশ ও উন্নয়নে বাবা মা যৌথভাবে সবচেয়ে বেশি দায়িত্বশীল। ঐশী ধর্ম ইসলামেও বলা হয়েছে, শিশু লালন পালন ও তার বিকাশ ও উন্নয়নের মূল দায়িত্ব বাবা মার উপর বর্তায়। বলা হয়েছে, শিশুরা হচ্ছে পরিবারের জন্য বরকত। আল্লাহ তাআলা বাবা মার জন্য শিশুকে নিয়ামত হিসেবে দিয়েছেন, কাজেই সবাইকে শিশুর ব্যাপক মর্যাদা ও অবস্থান সম্পর্কে সচেতন হতে হবে, অন্যথায় এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে।
আসলে শিশু অধিকার হচ্ছে মানবাধিকারেরই অংশ। শিশুরা হচ্ছে এমন মানুষ যাদের অধিকার রয়েছে, কিন্তু সেই অধিকার রক্ষার ক্ষমতা তার নেই। ইসলাম ধর্মে বারবার শিশু অধিকার রক্ষার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। শৈশব হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই অধ্যায়টি যাতে নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। ইসলাম ধর্মে বলা হয়েছে, ছেলে হোক মেয়ে হোক সব শিশুর অধিকার সমান। শিশুদের প্রতি অনাচার ও সহিংসতা নিষিদ্ধ। আল্লাহ তাআলা এমন সময় ইসলাম ধর্ম পাঠিয়েছেন যখন মানুষ, বিশেষ করে শিশুরা, কঠিন সময় অতিবাহিত করেছিল। সমাজে শিশুদের প্রতি সহিংসতা সাধারণ নিয়মে পরিণত হয়েছে।
সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবদের মাঝে যখন ইসলামের বাণী প্রচার করছিলেন, তখন আরবরা জাহিলিয়াত বা অজ্ঞতার মধ্যে ছিল। তারা কন্যা সন্তানকে নিজেদের জন্য লজ্জাজনক ও অপমানকর বলে মনে করত। এ কারণে আরবরা কন্যা শিশুকে জীবন্ত কবর দিত। পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতের বক্তব্য থেকে অনুমান করা যায়, আরবরা দারিদ্র্যের অজুহাতে ছেলে সন্তানকেও হত্যা করত। ইসলাম আসার আগে বিশ্বের প্রায় সর্বত্রই শিশুদের অবস্থা ছিল অত্যন্ত নাজুক। তাদেরকে ন্যূনতম অধিকারও দেওয়া হতো না। অভাব অনটনের কথা বলে শিশু হত্যা চলত। কন্যা শিশুদের হত্যার প্রবণতা ছিল সর্বত্র। পবিত্র কোরআনের সূরা নাহলের 58 ও 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, তাদের কাউকে যখন কন্যা সন্তান ভূমিষ্ঠ হওয়ার সুসংবাদ দেওয়া হয়, তখন মুখ কালো হয়ে যায় এবং রাগে ক্ষুব্ধ হয়। তাকে শোনানো সুসংবাদের দুঃখে সে নিজ সম্প্রদায় থেকে আত্মগোপন করে। সে চিন্তা করে যে হীনতা সহ্য করে কি তাকে, অর্থাৎ শিশুকে, রেখে দেবে নাকি মাটিতে পুঁতে ফেলবে। তারা যে সিদ্ধান্ত নেয় তা কতই না নিকৃষ্ট।
তবে ইসলাম আসার সুস্পষ্ট নির্দেশনা জারি করা হয় যে কোনো অজুহাতেই যেন শিশু হত্যা করা যাবে না। এ সম্পর্কে পবিত্র কোরআনের বনী ইসরায়েলের 31 নম্বর আয়াতে বলা হয়েছে, দারিদ্র্যের ভয়ে তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। তাদেরকে এবং তোমাদেরকে আমি জীবনোপকরণ দিয়ে থাকি, নিশ্চয়ই তাদেরকে হত্যা করা মারাত্মক অপরাধ। একইভাবে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বলেছেন, যারা শিশুদের প্রতি দয়াশীল নয় তারা আমাদের অন্তর্ভুক্ত নয়। শিশু অধিকার নিয়ে পবিত্র কোরআনে বিভিন্ন আয়াতে রয়েছে আন্তর্জাতিক শিশু অধিকার সনদ ও কনভেনশনের বহু আগে ইসলাম ধর্ম শিশু অধিকার রক্ষার নির্দেশ দিয়েছে এবং শিশু অধিকার সংক্রান্ত ব্যাপক ভিত্তিক দিক নির্দেশনা দিয়েছে।
ইসলাম ধর্ম শিশু অধিকার যথাযথভাবে পালনের জন্য বিয়ের আগে থেকেই প্রস্তুতির কথা বলেছে। নারী বা পুরুষকে সৎ ও পবিত্র জীবনসঙ্গী বেছে নিতে বলা হয়েছে, যার পেছনে একটি লক্ষ্য হচ্ছে সমাজকে ভালো মানুষ উপহার দেওয়ার প্রস্তুতি। কারণ মা বাবা সৎ ও মহৎ হলে সাধারণভাবে সন্তানও সৎ ও মহৎ হিসেবে গড়ে ওঠে। আর বাবা মা যদি ভালো মানুষ না হন, তাহলে অনাগত শিশুর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়তে পারে। একটি শিশু যখন মায়ের গর্ভে ভ্রূণ অবস্থায় থাকে, তখন থেকেই তার ব্যাপারে যত্নশীল হওয়ার দিক নির্দেশনাও দিয়েছে পবিত্র ইসলাম ধর্ম।
প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আসর এখানে শেষ করছি। আগামী আসরেও আপনাদের সঙ্গ পাব এই প্রত্যাশে আজকের আসর এখানে শেষ করছি।
পরবর্তী আসরেও আপনাদের সঙ্গ পাব এই প্রত্যাশা রইল। সোনালি সময়,
শ্রোতা ভাই ও বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। যৌবন কাল ও যৌবনের মেধা এবং এর নানা সুবিধা ও শক্তিকে যথাযথভাবে কাজে লাগানোর গুরুত্ব আর কৌশল বিষয়ক ধারাবাহিক অনুষ্ঠান সোনালি সময়ের আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি রেজওয়ান হোসেন।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
চল চল এগিয়ে চল হে দুরন্ত পথিকের দল, গে মোহাম্মদ আল আরবির সুমিষ্ট গজল, দৃপ্ত পায়ে মুক্তির নেশায় এগিয়ে চল, এগিয়ে চল। এস মহামুক্ত মহামুক্তির উচ্ছল সেনা দল, মাহদীর হাত হতে পতাকা নিতে এগিয়ে চল। এসো ঈসা মুসা ও মোহাম্মদের স্বপ্ন করি সফল। আর দূরে নয় মহা উদয় নতুন দিনের শুভ পূর্বাচল, শহীদি কাফেলায় আমরা সব তরুণরা চির প্রাণচঞ্চল।
সত্যের অন্বেষণ ও জ্ঞানের নানা রহস্য উদ্ঘাটন এবং জীবন ও জগৎ সম্পর্কে নানা কৌতূহল বা প্রশ্নের জবাব পাওয়ার চেষ্টা তারুণ্য ও যৌবনের অন্যতম বৈশিষ্ট্য। আমাদের আশেপাশে ও প্রকৃতির নানা দিকের বহু রহস্য সম্পর্কে জানতে হলে অনুসন্ধিৎসা ও গবেষণার কোনো বিকল্প নেই। আমিরুল মোমিনীন হযরত আলী আলাইহিসসালাম বলেছেন, কেউ যদি কোনো কিছু বোঝার জন্য সক্রিয় হয় বা সচেষ্ট হয় তাহলে সে বিষয়টি বুঝতে পারবে। প্রশ্ন করা ও বিশ্লেষণ করা হচ্ছে যে কোনো রহস্য বা জ্ঞানগত তথ্যকে ভালোভাবে জানা ও বোঝার চাবিকাঠি। আমাদেরকে কে সৃষ্টি করেছেন, কেন সৃষ্টি করেছেন, কেন মহান আল্লাহ এত বিপুল সংখ্যক নবী ও রাসুল পাঠিয়েছেন, এইসব প্রশ্নের যৌক্তিক উত্তর জানার মাধ্যমে আমরা প্রত্যেকেই নিজ নিজ জীবনের লক্ষ্য ও কর্মসূচি নির্ধারণ করে নিতে পারি। এমন হাজারো প্রশ্ন হচ্ছে জ্ঞান ও জীবনের পথ চলার অমূল্য বাতি। তাই ইমাম জাফর আস সাদিক আলাইহিসসালাম বলেছেন, মানুষ যখন প্রশ্ন করবে না তখনই তার ধ্বংস অনিবার্য।
প্রশ্ন করা যৌবন ও তারুণ্যের বৈশিষ্ট্য। যথাসময়ে যুব সমাজের মধ্যে জেগে ওঠা নানা প্রশ্নের জবাব দেয়া না হলে তারা এক ধরনের শূন্যতা ও অস্পষ্টতার অস্বস্তিতে ভুগবে। তীব্র কৌতূহলী মন শারীরিক ও মানসিক সুস্থতা বয়ে আনে। ইতিবাচক কৌতূহল সমস্যার সমাধানেও সাহায্য করে এবং সমাধানকে করে তোলে বেশি প্রজ্ঞাময় ও বিচক্ষণতাপূর্ণ। কৌতূহলী মানুষ অন্যদের তুলনায় সহজেই নিজের ব্যক্তিত্বকে আবিষ্কার করতে সক্ষম হয়। বলা হয়, জ্ঞানচর্চা বৃদ্ধ ব্যক্তির হৃদয়কেও যুবক বানিয়ে দেয়। কৌতূহলী মানুষ জগৎ, জীবন, কাল ও নিজের পারিপার্শ্বিক পরিস্থিতিকে অন্যদের তুলনায় বেশি বুঝতে বা আয়ত্ত করতে সক্ষম হন। কৌতূহল অব্যাহত রাখার মাধ্যমে অতীতের জানা অনেক তথ্য সম্পর্কে ভুল অনুধাবন এবং খোদ তথ্যের সর্বসাম্প্রতিক অবস্থা বা হালনাগাদ সম্পর্কে জানা যায়।
কৌতূহল ও অনুসন্ধান অনেক সময় মানুষের জীবনে বড় ধরনের উন্নতি বা পরিবর্তন বয়ে আনে। কৌতূহল অব্যাহত রাখতে গিয়েই অনেক অমুসলিম যুবক ও যুবতী ইসলামের মহাসৌন্দর্যে আকৃষ্ট হচ্ছেন। কেউ মুসলমানদের নামাজ দেখে নামাজের উপর গবেষণা করতে গিয়ে মুসলমান হচ্ছেন, আবার কেউ মুসলিম নারীদের হেজাব দেখে কিংবা মুসলমানদের রোজাব্রত বা হজব্রত পালনের বিষয়ে কৌতূহলী হয়ে এ বিষয়ে গবেষণা বা অনুসন্ধান চালিয়ে মুসলমান হচ্ছেন। ভারতের রাউল নামের এক হিন্দু যুবক চাকুরির সুবাদে ওমানে এসে ইসলাম ধর্মের সৌন্দর্যে আকৃষ্ট হন। মুসলমানদের সঙ্গে 3 বছর থাকার ফলে ইসলাম সম্পর্কে তার মধ্যে অনেক কৌতূহল জাগে এবং মনের নানা প্রশ্নের জবাব খুঁজতে গিয়েই পুরোপুরি বদলে গেছেন তিনি। রাউলের কাছে জীবন এখন অর্থপূর্ণ। মুসলমানদের রোজা তাকে খুব আকৃষ্ট করলে প্রথম দিকে তিনি অমুসলিম হিসেবেই রোজা রাখা শুরু করেন। পরে মুসলমান হিসেবে রোজা রাখতে গিয়ে তিনি আল্লাহর দাসত্ব ও ইমানের মিষ্টতা অনুভব করেছেন। দোয়া, কোরআন তেলাওয়াত ও রাত জেগে ইবাদত করার মধ্যে তিনি খুঁজে পেয়েছেন আল্লাহকে সন্তুষ্ট করার অনাবিল অপার আনন্দ।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ তাঁর ইবাদতে লিপ্ত যুবকদের ভালোবাসেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বলেছেন, বিচার দিবসে মানুষকে প্রশ্ন করা হবে, যৌবনকালকে কিভাবে ব্যবহার করেছ।
মানুষ অজ্ঞতার কারণে অনেক পাপে লিপ্ত হয়। অবশ্য জেনে শুনেও অনেকে আল্লাহর বিধান অমান্য করে। এজন্যই ইসলাম ধর্ম জ্ঞানচর্চা করাকে ফরজ বলে ঘোষণা করেছে। কিয়ামতের দিন বা বিচার দিবসে এই প্রশ্ন করা হবে যে, তুমি কি জানতে না? আর যদি নাই জেনে থাকো তবে কেন জানার চেষ্টা করনি? যুব সমাজের অনেকেই ধর্মীয় বিষয়ে জ্ঞানচর্চা করতে লজ্জাবোধ করেন, কিন্তু এ ধরনের লজ্জাবোধ খুবই ক্ষতিকর বা ধ্বংসাত্মক। আমিরুল মোমেনিন হযরত আলী আলাইহিসসালাম লোকদেরকে জানার জন্য উৎসাহ যুগিয়ে বলতেন, আমাকে হারানোর আগেই আমার কাছে প্রশ্ন করো, আমার কাছে প্রশ্ন করো আকাশমণ্ডলের পথগুলোর সম্পর্কে, জমিনের পথগুলোর চেয়ে আমি সেসব সম্পর্কে বেশি জানি।
তরুণ ও যুবকরা চায় নতুন কিছু। তারা পূর্ববর্তীদের অভিজ্ঞতার বাইরে নিজস্ব অভিজ্ঞতা ও প্রচেষ্টার আলোকে নতুন কিছু করে দেখাতে চাই, আর তাদের এই মানসিকতাকে শর্ত সাপেক্ষে উৎসাহ দিয়েছেন হযরত আলী। তার ওই 2 শর্ত হল, গবেষণা শুরুর আগে বিষয়টাকে ভালোভাবে বুঝতে হবে এবং সাহায্যের হাত কেবল আল্লাহর দিকেই বাড়াতে হবে। তিনি বলতেন, গবেষণা শুরুর আগেই আল্লাহর কাছে সাহায্য চাও। অন্য কথায়, গবেষণা ও অনুসন্ধান খুব সহজ কাজ নয়, তাই আল্লাহ সাহায্য চাওয়া অবশ্যই জরুরি।
ইসলামী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেইও যুব সমাজের অনুসন্ধানী ও কৌতূহল প্রবণতার গুরুত্ব উপলব্ধি করে তাদের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে আসছেন। বিশেষ করে পাশ্চাত্যে ইসলামের বিরুদ্ধে বিষাক্ত প্রচারণার প্রেক্ষাপটে তিনি আধ্যাত্মিক উন্নতির যে কোনো সুযোগ কাজে লাগাতে ও ইসলামের আসল তথা খাঁটি উৎসগুলো থেকে ইসলাম সম্পর্কে জানতে এবং ঘৃণা ও ভক্তিমূলক আবেগ পরিহার করে সম্পূর্ণ নিরপেক্ষ মন নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইসলাম সম্পর্কে গবেষণা চালাতে পশ্চিমা যুব ও তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন। তাদের প্রতি তার খোলা চিঠি বা আহ্বান এবং প্রত্যক্ষ দাওয়াতের এই পদ্ধতি বেশ কার্যকর বলে বিশেষজ্ঞদের প্রশংসা কুড়িয়েছে। তো শ্রোতা ভাই বোনেরা, সোনালী সময় শীর্ষক আজকের আলোচনার ইতি টানছি এখানেই। এতক্ষণ সঙ্গ দেওয়ার জন্য সবাইকে জানাচ্ছি অনেক ধন্যবাদ।
পারস্যের প্রতিভা বিশ্বের গর্ব। শ্রোতা ভাই বোনেরা, পারস্যের প্রতিভা বিশ্বের গর্ব শীর্ষক বিশেষ আলোচনার এ সপ্তাহের আসর থেকে সবাইকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। গত কয়েক পর্বের আলোচনায় আমরা ইরানিদের ইসলাম ধর্মগ্রহণ পরবর্তী যুগে ইরানি সংস্কৃতির প্রভাব এবং এ অঞ্চলে তুর্কি শাসন প্রতিষ্ঠা সম্পর্কে আলোচনা করেছি। আমরা দেখেছি যে তুর্কি শাসকরা ইরানি সম্রাটদের মতোই আচরণ করতেন, এমনকি তারা তুর্কি হওয়া সত্ত্বেও নিজেদের ইরানি বলেই পরিচয় দিতেন। সেলজুক তুর্কম্যান মুসলমানরা প্রথম দিকে তাদের পশুর জন্য খাদ্যের অভাব দূর করতে এবং উত্তরাঞ্চলীয় সীমান্ত পাহারা দেওয়ার জন্য ইরানে প্রবেশ করেছিল, কিন্তু পরে তারা নানাভাবে শক্তি সঞ্চয় করে ও প্রভাব খাটিয়ে খাওয়ারিজম ও ট্রান্স অক্সিয়ানা অঞ্চলসহ তৎকালীন বিশাল ইরানি সাম্রাজ্যের ক্ষমতা দখল করে।
গজনবীদের শাসনামলের শেষের দিক পর্যন্ত খলিফা ও ইরানি শাসকদের দরবারে উচ্চতর রাজনৈতিক এবং সামরিক পদে আসীন ছিলেন তুর্কি দাসরা। তুর্কি গজনবীদের দুর্বলতার সুযোগে তুর্কি সালজুকরা শক্তিশালী হতে থাকে এবং এরপর তারা খাওয়ারিজম ও ট্রান্স অক্সিয়ানা অঞ্চলে বারবার হামলা চালিয়ে এ অঞ্চলে কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। অবশেষে তারা গজনবীদের পরাজিত করে বিশাল বিস্তৃত ইরান অঞ্চলের শাসকে পরিণত হয়।
সেলজুক তুর্কম্যানরা ক্ষমতা গ্রহণের পরও মন্ত্রী ও গভর্নর সহ দেশের বেশিরভাগ উঁচু পদে ইরানিদের নিয়োগ বহাল রাখে। সেলজুকরা তাদের নিজস্ব গোত্রগুলোকে ইরানের সমৃদ্ধ অঞ্চলে লুটপাট চালানো থেকেও বিরত রাখে। এই গোত্রগুলোর লোকদেরকে একই অঞ্চলে থাকতে বাধা দেয় সেলজুকরা, কিন্তু তাদের অনেকেই শহর ও গ্রামে বসবাসের মতো সামাজিক জীবনে অভ্যস্ত হতে পারেনি। তাই এরা যাতে ইরান অঞ্চলে কোনো অঘটন না ঘটায় সেজন্য সেলজুক শাসকরা এশিয়া মাইনর ও বাইজেন্টাইন অঞ্চলের অমুসলিমদের সঙ্গে জিহাদের কাজে এদেরকে ব্যস্ত রাখেন। আর এই জিহাদের কার্যক্রম ট্রান্স অক্সিয়ানা সীমানা ও এশিয়া মাইনরের সীমানার বাইরে ভারতের দিকেও ছড়িয়ে পড়ে, কারণ পশ্চিম এশিয়া অঞ্চল এশিয়া মাইনর ও ট্রান্স অক্সিয়ানের বেশিরভাগ তুর্কি জাতিগুলো ততদিনে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে পড়েছিল।
সালজুক তুর্কম্যানরা ধীরে ধীরে বাইজেন্টাইন সাম্রাজ্যের বেশিরভাগ অঞ্চলই দখল করতে সক্ষম হয়েছিল। ফলে বাইজেন্টাইন সাম্রাজ্য কেবল কনস্টান্টিনোপল তথা বর্তমান যুগের ইস্তাম্বুল ও তার আশেপাশের কিছু অঞ্চলে সীমিত হয়ে পড়ে। তুর্কম্যানরা সালজুক ও খাওয়ারিজমের শাসকদের পতনের পরও এশিয়া মাইনর অঞ্চলে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল। এই তুর্কম্যানরা নিজেদেরকে তুরস্কের রুম অঞ্চলের রুমি সালজুক বলে উল্লেখ করত। ওসমানি বা অটোম্যান তুর্কিদের শাসনের আগ পর্যন্ত তারা তাদের এই স্বাধীন রাষ্ট্রকে টিকিয়ে রাখতে সক্ষম হয়েছিল। রুমি সালজুকরাও ইরানের সালজুকদের মতোই ইরানি সংস্কৃতিতে অভ্যস্ত হয়ে পড়েছিল। তাদের দরবারী ভাষাও ছিল ফার্সি। এমনকি তাদের সম্রাটরাও ফার্সি নাম বেছে নিয়েছিলেন নিজেদের জন্য। যেমন তাদের একজন সম্রাটের নাম ছিল আলাউদ্দিন কায়কোবাদ।
হিজরি পঞ্চম শতকের পর থেকে ইরানি রাজ্য ও রাষ্ট্রগুলো একের পর এক বিলুপ্ত হতে থাকে। সেই থেকে আধুনিক যুগের শাহের শাসনামল পর্যন্ত ইরানে সবসময় সামরিক কর্তৃত্ব ছিল তুর্কি সুলতানদের হাতে। ইরানিরা তুর্কিদের হাতে তরবারি দিয়ে নিজেদের হাতে তখনও কলম ধরে রাখে। এভাবে সালজুকদের পর থেকে বিশ্বের সভ্য অঞ্চলে তথা ভারত থেকে শুরু করে এশিয়া মাইনর পর্যন্ত অঞ্চল শাসন করেছে তুর্কিরা। প্রায় 1000 বছর পর্যন্ত টিকেছিল তাদের শাসন, কিন্তু এ সময়ও তাদের রাষ্ট্রের সব অঞ্চলেই প্রশাসনিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও ধর্মীয় উঁচু পদগুলোতে আসীন ছিল ইরানিরাই। যদিও সালজুকদের পর ইসলামী ইরানি সাম্রাজ্যের মতো বিশাল কোনো সাম্রাজ্য আর কখনো গড়ে ওঠেনি, কিন্তু তা সত্ত্বেও তুর্কি শাসনাধীন যেসব ছোট ছোট সাম্রাজ্য গড়ে উঠেছিল, সেই সব সাম্রাজ্যের তুর্কি শাসকরাও ইরানি সংস্কৃতি ও ফার্সি ভাষাকেই গ্রহণ করেছিলেন। দৃষ্টান্ত হিসেবে মিশরের মামালিক সাম্রাজ্য, ইরান অঞ্চলে ইলখানদের সাম্রাজ্য, ভারতে মোগলদের সাম্রাজ্য ও তুরস্কে রুমি সালজুকদের সাম্রাজ্যের কথা উল্লেখ করা যায়। সে সময় ফার্সি ভাষা ও সংস্কৃতি আফ্রিকা ও ইউরোপ এবং চীনের গভীর অঞ্চল ছাড়া প্রায় সারা বিশ্বেই ছড়িয়ে পড়েছিল।
তুর্কি সালজুকরা ফার্সি ভাষা ও সংস্কৃতির প্রসারে এতদূর এগিয়ে গিয়েছিল যে তারা ইরানের সিংহ ও সূর্যকে তাদের রাষ্ট্রীয় প্রতীক হিসেবে গ্রহণ করেছিল। ইরানি সংস্কৃতি ও ভাষার ইতিহাসে এই প্রথমবারের মতো ফার্সি ভাষা ভারত থেকে শুরু করে এশিয়া মাইনর পর্যন্ত বিশাল অঞ্চলে রাষ্ট্রীয় বা দরবারী ও আন্তর্জাতিক যোগাযোগের মাধ্যমে রূপান্তরিত হয়েছিল। তুর্কি শাসনের এই যুগেই ফার্সি ভাষা ও সংস্কৃতির এই গভীর প্রভাব ও বিস্তৃতি দেখা গেছে, যা অতীতে আর কখনো দেখা যায়নি। এমনকি সাসানি ও হাখামানিশীয় সাম্রাজ্যের যুগেও প্রাচীন ফার্সি ভাষা এতটা ছড়ায়নি। এতে বোঝা গেল যে সামরিক কর্তৃত্ব প্রতিষ্ঠা ছাড়াও সংস্কৃতির প্রভাব ছড়িয়ে দেয়া যায়। বিশ্বের যেসব অঞ্চলে জ্ঞানবিজ্ঞান, বাণিজ্য ও সাংস্কৃতিক বিনিময় ঘটানো সম্ভব, সেই সব অঞ্চলেই ইরানি ভাষা ও সংস্কৃতি ছড়িয়ে পড়ে। হিজরি অষ্টম শতকের পর্যটক ইবনে বতুতা যেসব শহরে সফর করেছিলেন, সেই সব শহরেরই গুরুত্বপূর্ণ পদ ও সাংস্কৃতিক আসনগুলো ছিল ইরানিদের দখলে। ইবনে বতুতার সফরের পরিধি ছিল মার্কোপোলোর সফরের চেয়েও অনেক বেশি বিস্তৃত।
খ্রিস্টীয় চতুর্দশ শতকের পর্যটক ইবনে বতুতার সফরনামা পড়লে দেখা যায়, তিনি যেই সব গুরুত্বপূর্ণ শহরে গেছেন সেখানেই বিখ্যাত ইরানি ব্যবসায়ী, ফকি, আলেম, সুফি, শিক্ষক, নাবিক, রাজনীতিবিদ ও আরেফের উপস্থিতি দেখা গেছে। তাদের নামের প্রথম অংশে ইরানি পরিচিতি না থাকলেও নামের শেষ অংশে ইস্পাহানি, সামরকান্দি, খাওয়ারেজমি, তাবারেস্তানি বা খোরাসানি থেকে ইরানি পরিচিতি ঠিকই ফুটে ওঠে। ইরানিরা খ্রিস্টীয় সপ্তম থেকে সপ্তদশ শতক পর্যন্ত কেনিয়া, আবিসিনিয়া, মধ্য আফ্রিকা ও তানজানিয়ার মতো আফ্রিকান দেশগুলোতে উপস্থিত থেকে ইরানি সংস্কৃতি ছড়িয়ে দিয়েছেন। এ অঞ্চলে এমন কিছু শহরের কথা জানা যায় যেসব শহর এখন থেকে 300 বছর আগেও ইরানিদের প্রধান কেন্দ্র হিসেবে খ্যাত ছিল।
মঙ্গোলরাই ছিল প্রথম অ-ইরানি জাতি যারা ইরান অঞ্চলে হামলা চালিয়েছিল কেবল লুটপাট ও ইরানি সভ্যতা সংস্কৃতিকে ধ্বংসের জন্য। মঙ্গোলরা প্রথম দফায় ইরানে ব্যাপক হামলা, গণহত্যা ও লুটপাটের পর মঙ্গোলিয়ায় ফিরে যায়। এর আগের আগ্রাসী জাতিগুলো ইরানে থেকে যাওয়া বা স্থায়ী দখলদারিত্ব প্রতিষ্ঠার জন্য হামলা চালিয়েছিল। এইসব জাতি ইরান জয়ের কিছুকাল পরই ইরানি সংস্কৃতি ও সভ্যতা গ্রহণ করত। এ বিষয়ে আমরা আলোকপাত করব আগামী পর্বের আলোচনায়। আশা করছি তখনও আমাদের সাথেই থাকবেন।
দর্পণ শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। ইসলামের দৃষ্টিতে শ্রেষ্ঠ সম্পদ শীর্ষক বিশেষ আলোচনার আজকের এই আসরে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
এবং আমি রেজওয়ান হোসেন।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
মানুষের জীবনে পার্থিব ও বস্তুগত সম্পদের প্রয়োজন অনস্বীকার্য, কিন্তু প্রশ্ন হল মানুষের জীবনে কতটা বা কতটুকু সম্পদ দরকার এবং প্রকৃত সম্পদ বা শ্রেষ্ঠ সম্পদ কি, এ সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি তুলে ধরব। বস্তুগত, বুদ্ধিবৃত্তিক ও আধ্যাত্মিক সম্পদ এসবই মানুষের চাহিদার অংশ। যারা বস্তুগত সম্পদ ও বস্তুগত আনন্দ বা তৃপ্তি থেকে নিজেদের বঞ্চিত করে, মহান আল্লাহ তাদের তিরস্কার করেছেন। এ প্রসঙ্গে সূরা আরাফের 32 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আপনি বলুন, আল্লাহ সাজ সজ্জাকে যা তিনি বান্দাদের জন্য সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করেছেন পবিত্র খাদ্য বস্তুগুলোকে, সেগুলোকে কে হারাম করেছে? আপনি বলুন, এসব নিয়ামত আসলে পার্থিব জীবনে মুমিনদের জন্যে এবং কিয়ামতের দিন খাঁটি বা খাসভাবে তাদেরই জন্যে। এমনইভাবে আমি আয়াতগুলো বিস্তারিত বর্ণনা করি তাদের জন্যে যারা বুঝে।
যারা বস্তুগত সম্পদকে পুরোপুরি এড়িয়ে যেতে চান তাদেরকেও যেমন ইসলাম সমর্থন করে না, তেমনি যারা এ ধরনের সম্পদের প্রতি মোহগ্রস্ত ইসলাম তাদেরকেও বিভ্রান্ত বলে মনে করে। সূরা আলী ইমরানের 14 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, মানবকুলকে মোহগ্রস্ত করেছে নারী, সন্তান সন্ততি, রাশিকৃত সোনা রূপা, চিহ্নিত বা বাছাইকৃত ঘোড়া বা গাড়ি, গবাদি পশুরাজি এবং ক্ষেত খামারের মতো আকর্ষণীয় বিষয়। এসবই হচ্ছে পার্থিব জীবনের ভোগ সামগ্রী, আল্লাহর কাছেই রয়েছে উত্তম আশ্রয়। অর্থাৎ পবিত্র কোরআনের দৃষ্টিতে ওই ছয়টি বস্তুগত সম্পদের দিকেই রয়েছে সাধারণ মানুষের সবচেয়ে বেশি আকর্ষণ। কিন্তু কোরআন এটাও বলছে যে এসব সম্পদই মানব জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত নয়, বরং এসবই হচ্ছে চূড়ান্ত সাফল্য অর্জনের মাধ্যম। আসলে আল্লাহ ধন সম্পদ ও সন্তান সন্ততি দান করেছেন মানুষকে পরীক্ষা করার জন্য, যাতে তারা শিক্ষা নেয় এবং আত্মগঠন ও পরিশুদ্ধির মাধ্যমে পরিপূর্ণতার দিকে এগিয়ে যায়। দুর্নীতি ও ধ্বংসযজ্ঞের জন্য আল্লাহ এসব সম্পদ মানুষকে দান করেননি। Thank you.
আসলে বস্তুগত সম্পদের প্রতি ভারসাম্যপূর্ণ আকর্ষণই ইসলামের কাম্য। এ ব্যাপারে অতিরিক্ত আকর্ষণ বা পুরোপুরি বর্জন এসব চরমপন্থার বিরোধিতা করে ইসলাম। সচ্ছল জীবনযাপনের জন্য প্রচেষ্টা চালানোর পক্ষে কথা বলে এই পবিত্র ধর্ম, কিন্তু ইসলাম দরিদ্র ও বঞ্চিতদের অগ্রাহ্য করে মাত্রাতিরিক্ত সম্পদ জমাতে বা সম্পদের পাহাড় গড়ে তুলতে নিষেধ করে। কাফের বা অবিশ্বাসীরা বস্তুগত সম্পদকেই জীবনের সবচেয়ে কাঙ্ক্ষিত বা গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করে। কুরআন তাদের এ ধারণার অসারতা তুলে ধরেছে। অবিশ্বাসীরা মনে করে মানুষের বাহ্যিক সুন্দর চেহারা, দামি পোশাক, সম্পদ ও অর্থকড়ি প্রভৃতি ক্ষণস্থায়ী বা অস্থায়ী বিষয়গুলোই সবচেয়ে জরুরি সম্পদ। অথচ মানুষের জন্য সবচেয়ে জরুরি ও প্রকৃত স্থায়ী সম্পদ হল সচ্চরিত্র এবং সদ্গুণাবলী অর্জন। মানুষের এই সম্পদই অমূল্য।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের অন্যতম প্রধান লক্ষ্য ছিল সুন্দর ও উন্নত নৈতিক গুণের প্রসার ঘটানো। তিনি নিজেই বলেছেন, নৈতিক গুণাবলীকে পরিপূর্ণতা দেওয়ার উদ্দেশ্যেই আমাকে রসুল হিসেবে মনোনীত করা হয়েছে। কোরআনে বলা হয়েছে, নিশ্চয়ই সাফল্য লাভ করবে সে যে শুদ্ধ হয়, অথবা যে নিজেকে পরিশুদ্ধ করল সেই সফল হল, এবং যে নিজেকে কলুষিত করে সে ব্যর্থ হয়। অন্য সব প্রাণীর সাথে মানুষের পার্থক্য হল, মানুষকে প্রাণপণ চেষ্টায় মানুষ হতে হয়। কেবল জ্ঞানী ভালো মানুষ হওয়ার মানদণ্ড নয়, তাই বলা হয় জ্ঞানী হওয়া সহজ কিন্তু মানুষ হওয়া কঠিন। পরিশুদ্ধ ও পবিত্র অন্তর ছাড়া মানুষ পূর্ণতার দিকে এগিয়ে যেতে পারে না। সৎ গুণগুলোর অধিকারী হওয়াই মানুষের ধর্মীয় ও আধ্যাত্মিক সাধনার মূল লক্ষ্য।
পবিত্র কুরআনে সৎকর্মশীল ও সদাচারীদের ব্যাপক প্রশংসা দেখা যায়। যেমন সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াতে এসেছে, রহমানের খাস বান্দা তো তারাই যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে এবং অজ্ঞ লোকেরা যখন তাদের সাথে অশালীন ভাষায় কথা বলে বা সম্বোধন করে তখন তারা মহানুভবতা ও ক্ষমাশীলতা নিয়ে বলেন, তোমাদের সালাম বা তোমরা শান্তিতে থাকো। ন্যায়কামী, সৎ মানুষ ও সদাচারী হওয়ার আরেকটি সুবিধা হল তারা মানুষের শ্রদ্ধা পান ও তারা মানুষের মন জয় করেন। আর যাদের নৈতিক চরিত্র দুর্বল তারা ইমানহীন মানুষের মতোই অন্যের অধিকার পদদলিত করে। সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াতে মহান আল্লাহ বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, আল্লাহর রহমতেই আপনি মানুষের জন্য কোমল হৃদয় হয়েছেন, কিন্তু আপনি যদি রাগী ও কঠিন হৃদয় হতেন তাহলে তারা আপনার কাছ থেকে দূরে সরে যেত।
মানুষের ব্যবহারই তার আসল পরিচয় তথা ভেতরের স্বরূপ ফুটিয়ে তোলে। তাই এটা স্পষ্ট, চরিত্র বা নৈতিকতাই হল মানুষের জন্য সবচেয়ে দামি ও স্থায়ী সম্পদ। অন্য সবকিছু হারিয়ে গেলেও বা সদ্গুণে বিভূষিত মানুষেরা মানব জাতির হৃদয়ে স্থায়িত্ব লাভ করেন। এখন কথা হল সদ্গুণাবলী কিভাবে অর্জন করা যায়। খোদাভীতি বা আল্লাহর ভয় এবং ইসলামী শিক্ষা ও বিধানের অনুসরণ সদ্গুণাবলী অর্জনের অন্যতম পন্থা। বেশি বেশি সৎকাজ ও সদাচরণ মানুষের খারাপ স্বভাবকে দমিয়ে রাখে ও ধীরে ধীরে নিঃশেষ করে দেয়। প্রকৃত চরিত্রবান ও সদাচারী তাকেই বলা যায় যে সবসময়ই ঘরে বাইরে ন্যায় বিচার বজায় রাখেন এবং সবার সাথেই ভদ্র আচরণ করেন।
মহাপুরুষদের জীবনী পড়ে এবং তাদের কর্মপন্থা অনুসরণ করেও আমরা সদ্গুণের অধিকারী হওয়ার চেষ্টা করতে পারি। মৃত্যুর পর আমাদের আবার পুনরুত্থান হবে, তখন ইহজীবনের প্রতিটি কাজের জন্য হিসেব দিতে হবে, বিশেষ করে খারাপ বা অন্যায় কাজগুলোর জন্য কঠিন শাস্তি ভোগ করতে হবে, সে কথা সবারই মনে রাখা উচিত। আমাদের ভাবা উচিত কবরের আজাব সহ পরকালের ও নরকের শাস্তি এত তীব্র আর দীর্ঘ যে তা সহ্য করার ক্ষমতা কোনো মানুষেরই নেই। তাই আমাদের উচিত মহাপুরুষদের দেখানো পথে চলে শ্রেষ্ঠ নৈতিক গুণগুলো অর্জনের চেষ্টা করা। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এই বিশেষ আলোচনা।
যারা সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
আদর্শ জীবন যাপন।
শ্রোতা বন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। আজকের এই আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
ও আমি গাজী আব্দুর রশিদ।
আমরা জীবনযাপনের পদ্ধতি বিষয়ক ধারাবাহিক আদর্শ জীবনযাপন নিয়ে কথা বলছি। আমরা বলেছি মনোবিজ্ঞানের দৃষ্টিতে সম্পর্ক প্রতিষ্ঠার ক্ষেত্রে নোংরা শব্দ বা বাক্য ব্যবহার কিংবা অসংলগ্ন শব্দের ব্যবহার করাটা বক্তার অসুস্থ ও রুচিহীন ব্যক্তিত্বের লক্ষণ। কথা বলার ক্ষেত্রে আমাদের উচিত সত্যবাদী হওয়া, সহজ সরল ও প্রাঞ্জল হওয়া এবং আন্তরিক থাকা। কথা জটিল করা একেবারেই বর্জন করতে হবে।
কথা বলার সময় শ্রোতার চোখের দিকে তাকাতে হবে, উপলব্ধি করতে হবে কথা শুনে শ্রোতা কি বিরক্ত হচ্ছে নাকি মজা পাচ্ছে। অনেক সময় কথা বলার মাঝে নীরব থাকারও প্রয়োজন পড়ে, নীরবতার ব্যাপক প্রভাব পড়ে। নীরবতার মধ্যে মনের অনেক বিষয় স্থানান্তরিত হয়। মৌখিক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আরেকটি বৈশিষ্ট্য হল পরিচ্ছন্ন ভাষার ব্যবহার। পবিত্র কোরআনের সূরা নিসার 5 নম্বর আয়াতে এ সম্পর্কে যথেষ্ট গুরুত্ব দিয়ে বলা হয়েছে, এবং তাদের সঙ্গে সুন্দর ও পরিচ্ছন্ন ভাষায় কথা বলো। তো যাই হোক শ্রোতা বন্ধুরা, আজকের আসরে আমরা তারই ধারাবাহিকতায় মানসিক চাপ ও বিষণ্ণতা দূর করার উপায় নিয়ে কথা বলার চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গেই আছেন যথারীতি, এ প্রত্যাশা রইল।
জীবনযাপন পদ্ধতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি বিষয় হল মানসিক চাপ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু এ বিষয়টির উপর ভীষণ রকম গুরুত্ব দিয়েছে। আসলে মানসিক চাপ জীবনের একটি ধ্রুব বাস্তবতা। আমাদের সবার জীবনেই বিচিত্র ধরনের উত্থান পতন রয়েছে, রয়েছে অসংলগ্নতা, দুঃখ কষ্ট, অপ্রাপ্তির বেদনা ইত্যাদি। এগুলো নিঃসন্দেহে মানুষের ভেতরটাকে অস্থির করে তোলে, বিষণ্ণ করে তোলে, বিরক্তির উদ্রেক ঘটায়। আমরা যদি আমাদের জীবনের অবস্থায় দেখা দেওয়ার সমস্যা, জটিলতা ইত্যাদিকে সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে না পারি কিংবা সমস্যাগুলোর যথাযথ সমাধানের উপায় খুঁজে বের করতে না পারি, তাহলেই আমরা মানসিক চাপের মুখে পড়ে যাই। এই মানসিক চাপ ব্যক্তির উপর তো বটেই, পরিবেশের উপরও মারাত্মক প্রভাব ফেলে।
যখন আমরা মানসিক চাপের সম্মুখীন হই, তখনই এক ধরনের নেতিবাচকতা আমাদের পেয়ে বসে। নিজের সম্পর্কে বা নিজের দিকে নেতিবাচক দৃষ্টিতে তাকাতে শুরু করে দেই আমরা, যার ফলে আত্মবিশ্বাস নড়বড়ে হয়ে ওঠে, বিষণ্ণতা অবসাদ পেয়ে বসে আমাদের। আর এই অনাকাঙ্ক্ষিত মানসিক অবস্থার কুপ্রভাব পড়ে আমাদের ব্যক্তি আচরণের উপর। আমরা অশালীন অসংলগ্ন আচরণ করতে শুরু করে দিই, উত্তেজিত হয়ে উঠি, এক কথায় এক ধরনের বিশৃঙ্খলা দেখা দেয় আমাদের কাজে কারবারে, কথাবার্তায়, আচার আচরণে। এই অনুভূতির কারণে আমাদের শারীরিক সমস্যা যেমন মাথা ব্যথা, পেটের পীড়া, নিদ্রাহীনতা, আলসার, উচ্চ রক্তচাপ, বিচিত্র ধরনের হৃদরোগ, এমনকি ব্রেইন স্ট্রোক পর্যন্ত দেখা দিতে পারে।
মানসিক চাপের পরিণতি সম্পর্কে কথা বলছিলাম আমরা। একবারে ব্রেইন স্ট্রোকের আশঙ্কা পর্যন্ত গড়িয়েছে আমাদের আলোচনা। তবে স্ট্রেস বা মানসিক চাপ যে কেবল নেতিবাচক দিকগুলো থেকেই আসে তা কিন্তু নয়। অনেক সময় নেতিবাচকতার পাশাপাশি কিছু ইতিবাচক দিক থেকেও মানসিক চাপ দেখা দিতে পারে বলে মনোবিজ্ঞানীদের ধারণা। যেমন বিয়ে শাদি, সন্তানের জন্ম কিংবা নতুন কোনো কাজ ইত্যাদি। কানাডীয় ফিজিওলজিস্ট হ্যান্স সিলের মতে, আমাদের জীবনে কিছু চাপ থাকার প্রয়োজন রয়েছে। চাপ হল চাটনির মতো, এসব চাপ জীবনে চাটনির মতো স্বাদ তৈরি করে। সুতরাং মানসিক চাপের কারণ বা উপাদানগুলোকে পুরোপুরি বন্ধ করে দেওয়া কেবল যে বাস্তবসম্মত নয় তাই নয়, বরং তা জীবনকে অনেকটা একঘেয়েও করে তোলে।
অতএব মানসিক চাপ কিভাবে প্রতিহত করা যায়, কি করে তা মোকাবেলা করা যায়, সেই জ্ঞান বা উপায়গুলো জানাটাই গুরুত্বপূর্ণ বিষয়। এমনও অনেক মানুষ আছেন যারা সামান্য একটু এধার হোধার মানে পরিবর্তন দেখলেই উদ্বিগ্ন হয়ে পড়েন। এমনকি ইতিবাচক পরিবর্তনের ক্ষেত্রেও এই সমস্যা দেখা দেয়। এটা মানসিক চাপের কারণেই হয়ে থাকে। অনেকেই আবার রোগ ব্যাধির কষ্ট, নিকটজনদের কারো মৃত্যু, কারাবন্দি, দুঃসহ অত্যাচার ইত্যাদি খুব ঠান্ডা মাথায় সহ্য করতে পারেন। এ ধরনের মানুষেরা জীবন সমস্যাগুলোকে ইতিবাচক দৃষ্টিতে দেখেন এবং তাদের আত্মবিশ্বাস প্রবল। জীবনযাপনের ক্ষেত্রে এই ইতিবাচকতা খুবই জরুরি বিষয়।
গবেষণায় দেখা গেছে, ধর্মীয় বোধ ও বিশ্বাস শয়তানি প্ররোচনা এবং উত্তেজনা মোকাবেলায় ব্যক্তিকে হেফাজত করার ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রভাব ফেলে। আধুনিক চিকিৎসাবিদগণ মানসিক কষ্ট বা মর্মযাতনা দূর করার জন্য ধর্মীয় মূল্যবোধগুলোকে ব্যক্তিমনে দৃঢ়ভাবে স্থাপন করার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। বলা বাহুল্য, এ বিষয়টি মনোরোগ চিকিৎসার ক্ষেত্রে যেসব ঔষধ দেওয়া হয় সেসব ওষুধের কার্যকারিতা নিশ্চিত করার সহযোগী বলে মনে করা হয়। ডিউক ইউনিভার্সিটির এক গবেষণায় দেখা গেছে, যেসব লোক নিয়মিতভাবে ধর্মীয় অনুষ্ঠানাদিতে যোগ দেয় সেসব লোকের সুস্থতার পরিমাণ যারা নিয়মিতভাবে ধর্মীয় অনুষ্ঠানাদিতে যোগ দেয় না তাদের তুলনায় অনেক বেশি।
ডেইলে ম্যাথিউস তার বই দ্য ফেইথ ফ্যাক্টরে বলেছেন, উপাসনালয়ে জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি সুস্থতার শক্তি বৃদ্ধির একটা কারণ হিসেবে পরিগণিত। তাঁর বইয়ের নামেই রয়েছে প্রার্থনার নিরাময় শক্তির প্রমাণ। এই গবেষণায় প্রাপ্ত তথ্য উপাত্ত থেকে প্রমাণ হয় যে শারীরিক সুস্থতার সঙ্গে আধ্যাত্মিকতার শক্তিশালী সম্পর্ক রয়েছে, আর ধর্মীয় বিশ্বাস ও আচরণগুলোই প্রকৃত সুস্থতার কার্যকরী উপাদান। তো যাই হোক শ্রোতা বন্ধুরা, হাতে আজ আর সময় নেই, পরবর্তী আসরে ইনশাল্লাহ আবারও কথা হবে। যারা সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
Թեհրանն է խոսում, Իրանի իսլամական հանրապետության հայերեն ռադիո ժամն եք լսում։